العاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، في ظاهر على رب العالمين مهر بالإسلام را نبتاك در كلا شيخ التوحيد سي تمرا في قربة ধারাবাহিক শিরিক সম্পর্কে, কুফুরি সম্পর্কে এবং নিফাক সম্পর্কে। এখন এই আজকে সংক্ষেপে যেটা শুনবো সেটা হচ্ছে কুফুর ও শিরকের কারণ কেন মানুষ কুফুরে পতিত হয় ও শিরকে বা পতিত হয় কেন, শিরিক করে কেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নাসর, এগুলো তার সাত লোক ছিলেন নূহ আলাইহিস সালামের জামানায়। তো তারা মারা যাওয়ার পরে তাদের অতি ভক্তি সম্মান মর্যাদার ক্ষেত্রে বাড়াবাড়িকে কেন্দ্র করে শুরু হয় শিরিক। তিনি বলছেন যে আদম আলাইহিস সালামের জামানা থেকে নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত 1000 বছর শিরিক ছিল না দুনিয়াতে, তাওহীদই ছিল আসল মূল প্রকৃতি। এরপরে যে ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসর, তারা যে কাছাকাছি সময় এসে মারা গেলেন, তো তাদের ভক্তিকে কেন্দ্র করে তাদের সম্মানকে কেন্দ্র করেই শয়তান শিরকের সূত্রপাত ঘটায় বিভিন্নভাবে। তাহলে প্রথমেই বলা যায় যে শিরকের কারণ বা মূল কারণ ও কুফুরির মূল কারণ হচ্ছে সৎ লোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি। তো এটা বাড়াবাড়ি বলতে যে প্রশংসায় বাড়াবাড়ি, তেমনই ভাবে বাড়াবাড়ি তার বিপরীত হতে পারে, মানুষের বদনামে বাড়াবাড়ি ওটা হতে পারে। কিন্তু শিখ কুফুর যেটাতে শুরু হয় সেটা হচ্ছে যে প্রশংসার ক্ষেত্রে, প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি, তাদের হকের ক্ষেত্রে বাড়াবাড়ি, তাদের যা হক তার চেয়ে বেশি প্রদানের ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে যায়। আর সৎলোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি অন্তর্ভুক্ত হচ্ছে যে এই যে অধিক প্রশংসা এবং তাদের যে মর্যাদা রয়েছে তা হচ্ছে তাদেরকে রুবিয়তের মর্যাদায় উন্নীত করা, যে তারও হাতে অনেক কিছু আছে, রুজি রোজগারের ইয়ে আছে, যেমন হিন্দুরা বলে লক্ষ্মী, তেমন এভাবে এরকম বাচ্চা বিপদাপদ বাচ্চা প্রদান করতে পারে, বিপদাপদ মুক্ত করতে পারে। যেমন বুসাইরি কবি আছে, আরবি কবি, কাসিদা বুরদা হচ্ছে তার প্রসিদ্ধ কবিতা বই। তো ওই সেই কবি প্রশংসায় বলতে গিয়ে বলছে ফাইন্না হিন্দু দিকার দুনিয়া ওয়া দাররাতুহা কা ইলমুল লাওহি ওয়াল কলম। কথা তো খুব ভালো বললো, রসুলের প্রশংসাই করলো সে, কিন্তু কথাটা কি বললো, দুনিয়া ও আখরাতে, আর দুনিয়া ও আখরাত তোমারও এক অবদানের অন্তর্ভুক্ত, মানে এহকাল পরকাল সব আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের অন্তর্ভুক্ত, সে তার কবিতায় ব্যক্ত করছে। এহকাল পরকাল এটা সব আল্লাহর অবদান, আল্লাহ ইয়া, তাই বলছে কি যে তোমারই অবদানের অন্তর্ভুক্ত, আর লৌহ কালামের এলেম তোমারই এলেমের অংশ, এক অংশ। লৌহ কালামের যে এলেম আছে, লৌহ মাহফুজ রেখে রেখেছেন, সব নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমেরই একটা অংশ, এটা আল্লাহর হক, আল্লাহর, আর আল্লাহরই সব কিছু, ইহকাল পরকালের যত কিছু আল্লাহর হাতে। কিন্তু এ কবিতার মাধ্যমে নবীর প্রশংসায় ঠিক করে বলে দিল যে তোমার হাতেই সবকিছু, তোমারই সব অবদান, এবং লহে কলমে লহ কলম রাইলেন তোমারই রয়েছে। তোমার ক্ষেত্রেও তাহলে বাড়াবাড়ি নবী সাল্লামের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি না করা যায় তাহলে অলি হোক না, অলিয়া উলিয়ার হোক আর নবী রসুলগণের জন্য হোক আর বাড়াবাড়ি করাটা শিরিক। তাহলে শিরকের সূত্রপাত প্রথমে বাড়াবাড়ি, অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়ি নিষেধ করেছেন। যেমন তিনি বলেছেন লা তুকরুননি ইবনা মারইয়াম আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। বুখারীতে এসেছে বর্ণনাটি, তোমরা আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি একজন বান্দা, অতএব তোমরা কি বলো যে তিনি অর্থাৎ তিনি মুহাম্মদ, এতেই তার সম্মান রয়েছে বান্দা বলা এবং রাসুল বলাতে। আমরা যে তিনি আল্লাহর বান্দা বলে দিব এটাই, এটি কিন্তু ইসার ছেলে ঈশার ইসলামের ব্যাপারে বলেছিল খ্রিস্টানরা, তাহলে এর দ্বারা শিরিক হবে, কুফরি হবে। দ্বিতীয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানছেন এটাই আসল আসল মর্যাদা, উপরে অনেক সমস্যা আছে। তো যার যেটা স্থান, যার যেটা মর্যাদাই দিতে হবে, তিনি নিজে এটা পছন্দ করেন তার চেয়ে উপরে উপরে নিয়ে যাওয়া। যেমন আসেন তার উপরে উঠানোর পছন্দ করতেন না, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ মা ওয়াহি ফারুনি ফাওকা মানসিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযা ওয়াজাল। হাদিসে স্পষ্ট একটু আগে যে হাদিস বলা হলো আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। তাহলে এই হাদিসে যেটা এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর কসম আমি এটা পারি না যে তোমরা আমাকে আমার যে মর্যাদা স্থান সে আমাকে বাড়ি আল্লাহ যে আমাকে আসন দিয়েছেন তার আসন থেকে তোমরা আমাকে বাড়ির স্থান পছন্দ করি। তো শয়তান যে রাসূলুল্লাহ সম্মান ও মর্যাদা রয়েছে তার উপরে উঠিয়ে দিতে ধাবিত না করে সেটা সতর্ক থাকে আমাদেরকে। শয়তান হয়তো বিভিন্ন পথে আমাদেরকে গুনে এইভাবে সীমা লঙ্ঘন করার প্রতি উদ্বুদ্ধ করতে করতেই পারে, কিন্তু আমরা এগুলা থেকে সতর্ক থাকতে হবে। অবশ্যই তিনি তাদেরকে তার মর্যাদার উপর তাকে মর্যাদায় উন্নীত করতে শয়তান যেন ধাবিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সতর্ক করেন যেন আমরা শয়তানের কপরে পড়ে সেইভাবে আমরা সীমা লঙ্ঘন না করি এই প্রশংসার ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে। যেরকম ভাবে বাড়াবাড়ির অন্তর্ভুক্ত যে প্রশংসায় যেমন বাড়াবাড়ি হয় তেমনই ভাবে বাড়াবাড়ি হয় সকলের কিছু তার স্থান মাজারে পরিণত করার মাধ্যমে, মানে দরগা আস্তানা বানিয়ে নেওয়ার মাধ্যমে। তো শিরকের সূত্রপাত হয় এই এই দুনিয়াতে প্রথম হচ্ছে যে সৎ লোকদের সম্মানে বাবারির পুত্র ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আবু নাসর উমর জামানের লোক ছিলেন, তারা মরে যাওয়ার পরে তাদের সম্মানে বাড়াবাড়ি করে তখন বড়দের প্রতিনিধি আছে, সম্মান প্রদর্শন আছে, তো তোমরা তাদের সম্মান করো না, নাই তোমরা একটু ছবি আঁকো আঁকো, এইভাবে ঢুকি সম্মানের দোহাই দিয়ে প্রথমে তাদের সম্মান বোধ সাধনে অবস্থা ধারণ করে পক্ষ মধ্যে। এরপরে ওই জেনারেশন যখন চলে গেল তাহিদের এলেম ভুলিয়ে দেওয়া হলো, বলে আরে এত এরা কত বড় বড় লোক ছিলেন, এত সম্মানী লোক ছিলেন, তোমাদের পূর্বের লোকেরা খুব বেশি সম্মান দিতেন, তোমরা এদের জন্য কিছুই করো না, এদের সম্মান বজায় রাখো। কি করতে হবে যে এদের প্রতিকৃতি নির্মাণ করো, মূর্তি নির্মাণ করো, নির্মাণ করে এদের তোমরা সম্মানে সেজদা করো, হুম নত হও, বিনয় হও, এইভাবে। তখন একে সরাসরি শীত করিয়ে ছাড়লো। তো যেমন তাহলে প্রথম বা মূল যেটা শিল্পের সূত্রপাত ঘটে সেটা ওই যে সম্মান প্রশংসায় বাড়াবাড়ি। অনুরূপ ভাবে শিল্পের সূত্রপাত ঘটে সৎলোক কবর গুলা মাজার গুলা কবর গুলাকে মাজারে পরিণত করার মাধ্যমে, দরগায় পরিণত করা ভাবে। তবে সেখানে আস্তানা দরগায় পরিণত হওয়ার ফলে সেখানে নজর মানা, তারপরে সেই কবরবাসীর কাছে আশা ভরসা পোষণ করা, এগুলোর মাধ্যমে। তাও এটাও বলা যায় যে ওলিদের সম্মানেরই একটা অংশ। অথচ আল্লাহ থেকে সতর্ক করেছেন যে করা যাবে না, হ্যাঁ কবরকে উঁচা করা, চুন এগুলাকে এইভাবে সতর্ক করেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহ আনহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু হাদিসে যে লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ ইহাজিরু মা সানউ, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের কে লানত করেন, মানে আল্লাহর লানত হোক ইহুদি নাসারার উপরে। কারণটা কি যে তারা তাদের নবীকে মসজিদার জায়গা বানিয়েছে, তো ইহাজের মাসানাও আর তিনি তার মুতকের থেকে তারা যা অপকর্ম করেছে অর্থাৎ তাদের নবী রাসূলদের কবরকে তারা বা ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে থেকে তিনি তার উম্মতকে সতর্ক করেন। হাজর মাসান এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে শীত যাতে না হয়, উম্মত যেন শীতকে পতিত না হয়, এর ওসিলা পর্যন্ত তিনি নাকচ করে গেছেন যে মানে কবরে যাতে নামাজ না পড়া হয়, কবর পড়া না হয়। যেমন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে মসজিদ বা মাজার বানিয়ে নিতে নিষেধ করেছেন। যেমন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ ইন্নি আনহাকুম আন যালিক, যে তোমরা খবরদার মসজিদগুলোকে ইবাদতের জায়গা বানিয়ে নিও না, আমি তোমাদেরকে থেকে নিষেধ করি। তাহলে যেন মসজিদ পর্যন্ত না হয়, কবর মজা আসতে পারতে শীত না, এই জন্য তার জীবদ্দশাই এভাবে নিষেধ করে গেছেন, যেটা মুসলিম শরীফে পাওয়া যায়। তেমনি বাড়াবাড়ির অন্তর্ভুক্ত সৎলোকদের কবরের উপরে দরগা বানানো, যেমন নামাজের স্থান বানানো তেমনি দরগা বানানো, কবরের উপরে দরগা যেন না হয়, যার ফলে নিকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত হবে তারাই যারা আসলে কবর কেন্দ্রিক এইভাবে দরগা আস্তানা বানায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কবরকে সামনে রেখে নামাজ পড়তেও নিষেধ করেছেন, আমরা যেন কবরকে সামনে রেখে নামাজও না পড়ি। লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়ালা তাজলিসু আলাইহা, যে তোমরা কবরকে সামনে রেখে নামাজ পড়ো না এবং কবরের উপর বসবেও না, তাহলে কবর শুধু জিয়ারত সামাজ জিয়ারত অতিবাহিত হয়ে বা জিয়ারত করে সেখানে আস্তানা, সেখানে অবস্থান, সেখানে নামাজ আদায় বা সেখানে অবস্থান নেওয়া, এটা কোনটাই বৈধ নয়, যার মাধ্যমে শিরকের, হ্যাঁ, শিরকের আবাদ হবে। যেমন রাসূলুল্লাহ আরো বলছেন, ইজালু ইনসরাতিকুম কি বৈয়তিকুম বলা তত্তাখিজুহা কুবুরা, যে তোমরা তোমাদের বাড়িতে নামাজ আদায় করো, তোমরা বাড়িগুলাকে তোমরা কবর বানায় নিও না। আর সেইভাবে আছে যে তোমরা মসজিদ গুলাকে তোমরা তোমাদের বাড়িগুলাকে মসজিদ বা নামাজের জায়গা বা এবাদতের জায়গা বানিয়ে নিও না। অর্থাৎ বাড়িতে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, বাড়িতে যেন নফল নামাজ আদায় করি, কারণ আফযালু সালাতিল মারফি বাইতি ইল্লাল মাকতুবা, যে মানুষের পুরুষের নামাজ বাড়িতে উত্তম, ফরজ নামাজ ব্যতীত উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নফল তাহাজ্জুদ বেতের, যে বাড়িতে আদায় করার জন্যই উত্তম, যাতে এমন বানায় নেয়নি। এখানে কবরস্থান না বানানোর অর্থই হচ্ছে যে নামাজ না পড়া, কবরস্থানে যেমন নামাজ পড়া যায় না, তেমন যেন আমরা বাড়িকে বানিয়ে না নেই যে আমরা নামাজ আদায় করবো না বাড়িতে। সেটা একটা বড় আমাদের শিক্ষা, বাড়িতে যেন নামাজ আদায় করি, কবরে যেন নামাজ আদায় না করি। কবরে নামাজ আদায় করাটা এটা কবরকে মসজিদ বানিয়ে নেওয়ার সমতুল্য, আর বাড়িতে নামাজ আদায় না করা এটা কবরে পরিণত করা। আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যেন শিরকে পতিত না হয়, শিরকের দিকে ধাবিত না হয়, এগুলা সম্পূর্ণ উৎখাত করে যাওয়ার কারণেই কবর কেন্দ্রিক সতর্কীকরণ করে গেছেন যে কবরকে পাকা না করা, প্লাস্টার না করা, কবরে গম্বুজ নির্মাণ ও তাতে না লিখা, গম্বুজ নির্মাণ করা যাবে না। অতএব দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইজাসসাল কুবুর ইজাসসাল কাবরা ওয়া আন ইয়াকাদ আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা চুনকাম করা, তার নিকট বসা, মুরাকাবা করা বা ধ্যান ও তাকে দরগা বানাতে দরগা বানান, তাহলে কবরে বসে মুরাকাবা করতে দেখা যায় কবরের পাশে মাজারে দরগাতে, সেটা ওই জামানাতে চুনকাম করতে নিষেধ করে গেছেন, দরগা বানাতে নিষেধ করে গেছেন এবং বিল্ডিং বানাতে অর্থাৎ সেটাকে পাকা করতেও নিষেধ করে গেছেন। এবং ত্রিবেদীর বর্ণনা এসেছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা প্লাস্টার করতে, তার উপরে লিখতে। অথচ দেখেন কবর বানাইয়া পাকা করে তাতে প্লাস্টার নাম প্লেট লাগাই দেয় যে অমুক আল্হাজ অমুকের কবর, অমুক পিসাবের কবর, অমুক অলির কবর, এগুলো লিখে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সেই জামানায় জামানায়, অথচ সে সময় পাকা করা হতো কি হতো না, অথচ তিনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে জানেন যে এগুলো হবে, সেই জন্য সেই জামানাতেই নিষেধ করেছেন যে তোমরা খবরদার কবর পাকা প্লাস্টার করবে না, নাম লিখবে না এবং মাজার দরগা বানাবে না, এবং ওর মধ্যে হাঁটাও যাবে না, পদদলিত করা যাবে না, কারণ মমিন সবসময় সম্মানিত, মারা গেলেও তার সম্মান বজায় রাখতে হবে, তার কবর দিয়ে চলা যাবে না, হাঁটা যাবে না। তেমনি ভাবে রসুল যাতে না হয় ওলিয়া উলিয়ার কেন্দ্রিক, সৎলোকের প্রশংসায় বাড়াবাড়ি কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, এই জন্যে তিনি কবর উঁচা করা ও তার উপর মিনারা বানানো এগুলো তার বাড়াবাড়ি হবে এগুলোও নিষেধ করেছেন। তাহলে কবরকে উঁচা করা যাবে না, তার উপরে গম্বুজ মিনারা এগুলো বানানো যাবে না, এগুলো বাড়াবাড়ি, এগুলো তাদের সম্মানে বাড়াবাড়ি। অতএব যেসব কবরে এসব ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে, যেটা যেসব কবরে গম্বুজ রয়েছে তা ভেঙে সম্মান করে দেওয়া, আমাদের সাধ্য যদি থাকে, আমাদের আয়ত্তে যদি থাকে, আমাদের সমাজে যেসব সমাজে আমার কথা চলবে, আমার সেসব সমাজ থেকে এই যেসব কবর উঁচা আছে, পাকা আছে, গম্বুজ আছে, সেগুলো ভেঙে সমান করে দেওয়া এবং সমান করে সেই সাধারণ করে করে কবরের সিস্টেম করে নেওয়া। তেমনি ভাবে যদি কোনো মূর্তি থাকে, প্রতিকৃতি থাকে, সেগুলো সমান করে দেওয়া, কারণ আপনি এটা তো নিজের পক্ষ থেকে করবেন না, আপনার নবী আপনার রাসূল আপনাকে এইভাবেই নির্দেশ দিয়েছেন সেই 1400 বছর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে সমান করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন এভাবে, যেমন প্রখ্যাত সাহাবি বলছেন, কল আলী আলী ইবনু আবি তালিব আল্লাহ আবাসক আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লা তাদা তিমসালান ইল্লা তামাসতা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। মুসলিম শরীফ হাদিস, যে সাহাবি হাইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন একবার, আমি কি আপনাকে ওই দায়িত্ব দিয়ে পাঠাবো না যে দায়িত্ব দিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে পাঠিয়েছেন? কে বলছেন এটা? হাইয়াজ আবুল হাইয়াজ বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা কি তোমাকে ওই দায়িত্বটা দিয়ে গ্রামে গ্রামে পাঠাবো না যে দায়িত্ব দিয়ে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা মুস্তা, যে তুমি তুমি এমন কোন প্রতিকৃতি বা মূর্তি পাবে না, এটি ছাড়বে, কোনো মূর্তি দেখলেই সেটাকে একেবারে ভেঙে চুরমার করে দিবে, মিসমার করে দিবে। তেমনইভাবে কোনো উঁচা কবর দেখলেই সেটাকে সমান করে দেবে। দুই বিষয়ের দায়িত্ব দিয়ে পাঠালেন, পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো মূর্তি দেখলে সেটাকে, আর কোনো উঁচা কবর দেখলে সেটাকে সমান করে দেবে। মুসলিম শরীফের বর্ণনা। অথচ যেসব বিষয় নিষেধ করেছেন, তো এখন সমাজের অবস্থা দেখলে মনে হয় যে এগুলো রাসূল ইসলামের নির্দেশ ছিল, একেবারে উল্টে গেছে বিষয়টা, একেবারে পূর্ণ উল্টে গেছে। রাসূল ইসলাম যা যা নিষেধ করে গেছেন, যেমন প্রশংসায় সম্মানে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, অনুরূপভাবে কবর পাকা করতে নিষেধ করেছেন, প্লাস্টার করতে নিষেধ করেছেন, চুনকাম করতে নিষেধ করেছেন, তো সেখানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন, ইবাদত করতে নিষেধ করেছেন, নাম লিখতে নিষেধ করেছেন, তো অথচ সব এগুলো হচ্ছে, মনে হচ্ছে এগুলোই নির্দেশ করে গেছেন, নিষেধ নান বরং নির্দেশনা দিয়ে গেছেন, এটাই বাস্তব ফুটে উঠে বাস্তব অবস্থা দেখে। তো এটা প্রথম কারণ ছিল যে শিরিক কুফুরের এবং গুমরাহির সৎ লোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি। তো সৎ লোকদের বাড়াবাড়ি কীভাবে হয় সেটারও চিত্র ফুটে তোলা হলো কিছু, যে তাদের সম্মানে বাড়াবাড়ি হয়, প্রশংসায় বাড়াবাড়ি হয় এবং তাদের কবরস্থানে নামাজ বা বিভিন্ন ইবাদতের মাধ্যমে বাড়াবাড়ি হয়, ওকে পাকা করে বাড়াবাড়ি, উঁচু করে, গম্বুজ করে, দরগা করে, আস্তানা করে বাড়াবাড়ি হয়, আর যেগুলো নিষেধ করেছিলেন। আসলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা আজকের আলোচনায়। তো এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। কুফর ও গুমরাহির কারণ আরো অনেক, যে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি, এটা যেমন সৎলোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি তেমনই দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি গুমরাহি বা কুফুর এবং শিরকের কারণের অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক্ষেত্রে সতর্ক করেছেন, ইয়াকুম আল গুলু ফি দীন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফি দীন, যে তোমরা নিজেদেরকে রক্ষা করো কিসের থেকে, গুলু আসলে কি তাজাওয়াজুল হক, সীমা লঙ্ঘন করা। আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত যে সীমা আছে দিনের মধ্যে, সেই সীমা লঙ্ঘন করা। তাহলে যেমন সৎলোকদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, ওরকম ভাবে দিনের আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। কারণ এই বাড়াবাড়ি এগুলো রাসূল সাল্লাল্লাহু কি বলছেন, তোমাদের পূর্বে যারা ছিলেন ইহুদি খ্রিস্টানদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে গেছে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে দিনের ক্ষেত্রেও অনুরূপ ভাবে বাড়াবাড়ি করা যাবে না। অতএব আমরা এ বিষয়ে লক্ষ্য রাখব যে দিনের মধ্যে বাড়াবাড়ি করব না। নিশ্চয় আল্লাহ দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, সূরা নিসায় আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের দিনের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না, মানে সীমা লঙ্ঘন করো না। অনুরূপভাবে আমাদের লক্ষ্য করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আমাদেরকে, যেমন আল্লাহ নিষেধ করেছেন তেমনই ভাবে রাসূলও নিষেধ করেছেন, ইয়াকুম আল গুলু ফি দ্বীন, যে তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে নিজেদেরকে রক্ষা করো। তাহলে আগে ছিল যে অলিয়া উলিয়া এগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি, দিনের ক্ষেত্রেও বাড়াবাড়ি করতে আল্লাহ নিষেধ করেছেন এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ করেছেন। যেমন আর একটা দিচ্ছে পাওয়া যায় যে হালাকাল মুতানাক্তাউন, মুসলিম শরীফের বর্ণনা, সীমা লঙ্ঘনকারীরা যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হোক, রাসূলুল্লাহ সাল্লাম বদদোয়া করছেন। তাহলে বদদোয়া করলে অবশ্যই এটা ধ্বংস অনিবার্য, সীমা লঙ্ঘন অনিবার্য। অতএব আমাদেরকে সীমা লঙ্ঘন সেটা সৎলোকদের ক্ষেত্রে হোক আর আর এই দিনের ক্ষেত্রে হোক, কোনোভাবেই বাড়াবাড়ি গ্রহণযোগ্য নাই। অনুরূপভাবে কুফুরি এবং গুমরাহের কারণ তারকা নক্ষত্র সূর্য চন্দ্রের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, মানে সূর্য চন্দ্রের ক্ষেত্রে বাড়াবাড়ি করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ্বামসি ওয়ালা লিলকমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে সূর্যকে সিজদা করো না চন্দ্রকেও না, সিজদা করো আল্লাহকে যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন। যদি সত্যিকার ভাবে একমাত্র তারাই তোমরা এবাদত করতে গেলে অন্য কাউকে সিজদা করা যাবে না। সূর্য চন্দ্র এগুলোর ক্ষেত্রে যা হচ্ছে প্রত্যক্ষতা এটা গুমরাহির কারণ। অনুরূপভাবে গুমরাহি আর শিরকের কারণ হচ্ছে যে অহংকার, যে অহংকারের ফলে কুফরি করেছিল শয়তান ইবলিস। তো এই ধরনের অহংকার এটা কুফরির অন্তর্ভুক্ত, যে আদ জাতি সামদ জাতি এরা এগুলা করে তারাও ধ্বংস হয়ে গেছে ইবলিসের মতো। আল্লাহ তাআলা ইবলিসকে বলেন, আস্তাকবারতা আম কুনতা, তুমি কি দম্ভ দেখালে না তুমি খুব উচ্চ মানের অধিকারী হয়েছ। তাহলে এই অহংকার, এরকম নিজেকে বড় মনে করা, এটা হচ্ছে গুমরাহি এবং কুফরির অন্যতম কারণ। অনুরূপ ভাবে গুমরাহি ও কুফরির কারণ হচ্ছে তাকলিদ বা অন্ধ অনুসরণ করা মুরব্বিদের, উলিয়া উলিয়ার, ইমামদের বা কোনো নির্ধারিত ব্যক্তির অন্ধ অনুকরণ করা, কবুল কাউলি গায়রে বেলা দলিল, অন্যের কথাকে বিনা দলিলে শিরোধার্য করে নেওয়া, অন্যের কথাকে অন্যের মতকে একেবারে কোরআনের মতো, হাদিসের মতো, রাসূলের বিধানের মতো অন্ধভাবে গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে গুমরাহির একটা অন্যতম দিক বা এটা অনুসরণের মাধ্যমে শিখ, অনুসরণের মধ্যে এটা শিখ। যেমন রাসূলুল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে দরবেশ, তাদের পীর পুরোহিত দরবার নিয়ে নিয়েছিল, সে তাদের জন্য নামাজ পড়তো না, তবে কি করত, ওই পীর পুরোহিত দরবেশ যেটাকে হালাল বলতো, যদি এটা হালাল না হতো সেটাকে হালালই মনে করতো, যেটাকে হারাম বলতো যদি সেটা হারাম না হতো সেটাকে হারাম নিজের জন্য বানিয়ে নিত, অথচ এটা শরীয়তে এরকম থাকতো না। এটা হচ্ছে অন্ধ অনুকরণ, অন্ধ অনুসরণ, যে এত বড় হুজুর যে বলেছেন, এত বড় মুরব্বী যে বলেছেন, এত বড় শেখ, এত বড় ইমাম বলেছেন, সেটা কি আর ভুল হতে পারে, এরকম মনে করে অন্ধভাবে অনুকরণ করাটা হচ্ছে এটা গুমরাহি ও শিরকের অন্যতম আর একটা কারণ, যেটা অনুসরণের মাধ্যমে শিরক হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা এই ধরনের লোকদের কথাই বর্ণনা দিয়ে বলছে, ইন্না ওয়াজাবনা আবানা আলা উম্মাতি ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক ধর্মমত পালনরত অবস্থায় পেয়েছি, এক আদর্শের উপর পেয়েছি, আর আমরা তাদেরই পদঙ্গ অনুসরণ করছি। এটা একাদের কথা ছিল, মক্কার কাফের কুরাইশদের কথা, কিন্তু আমাদের বর্তমান যুগেরও এ ধরনের কথা বলার লোকের অভাব নেই। তারা এভাবে বলে, যেটা আমাদের বাপদাদা থেকে আমরা করে আসি, শুনে আস নীতি, এই এই প্রথা আমাদের বাপদাদা থেকে চলে আসছে, বাপদাদাদেরকে এইভাবে করতে দেখেছি, বড় বড় হুজুরদেরকে এইভাবে করতে দেখেছি, তারা কি বুঝেন না? এটাই আল্লাহ বর্ণনা দিয়ে বলছেন যে কাফের মুশরিকরা এটাই বলতো নবী সাল্লামকে, যে আমরা তো আমাদের বাপদাদাকে এই প্রথার উপরে, এই নীতির উপরে, এই আদর্শের উপরে পেয়েছি, অতএব তাদেরই আমরা অনুসন্ধ অনুকরণ, এটা শিরকের অন্তর্ভুক্ত, যেটা স্পষ্টভাবে আমরা কোরআনে পেয়ে যাচ্ছি। এরই অন্তর্ভুক্ত হল যে কেউ ধরে আর তার পরবর্তীতে অন্ধভাবে কেউ অনুসরণ করে, কেউ কোনো প্রথা দিনের নামে সবের আশায় নিকির নিয়তে এগুলা কারো দেখে হোক চালু করলো, আর এটাই যে কেউ যদি অন্ধভাবে অনুকরণ করে সেটাই এরই অন্তর্ভুক্ত। সিরকি অবস্থা, যেমন এটা যে সিরকের মতোই আমরা বলছি, আমলাহুম সুরাক্কা ও সারা আউলাহুম মিনা দিন মালাম ইয়াদাম বিহিল্লা ওলাউলা কালিমাতুল ফাসল কুদিয়া বাইনাহুম, তাদের কি এমন কোন শরীক আছে যে এগুলা কিছু এরকম ভাবে তারা আবিষ্কার করবে? আল্লাহ বিধিবিধান, আর এটা যদি কেউ করে থাকে তাহলে যতদিন গুমরাহিতে থাকবে যতজন, তো তাদের গুনাহ তাকে বহন করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্নাফ আল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদা হু শাইই, ওয়া মান সান্নাফ আল ইসলাম সুন্নাতান সাইয়্যা কানাগ্রহা আমেলা বেহা মিম বাদে মিম গাইরে আইয়ান কোসা মিন আউজারিহিম সেই। যে ব্যক্তি ইসলামে ইসলামে কোনো সুন্নত চালু করে, তবে তার জন্য তারা তার উপরে আমল করবে, তারপরে তারও সে সব তাদের কোনো সব না করি। অনুরূপ যদি যদি কেউ ইসলামের নামে বাক্যথা চালু করবে আর আমল করে, সে গুনাহও সে পাবে না, নাউজুবিল্লাহ। তাদের কারো গুনাহ কমিয়েও নয়, তাহলে কত বড় কথা। তাহলে যারা আমরা ওয়াজ নসিহত করি তাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন এমন কোনো কথা প্রচার না করি, এমন কোনো কর্ম আমল প্রচার না করি যেটা শূন্যতে নাই, যেটা রসুলের আদর্শে নেই, তরিকায় নেই। এরকম যদি করি তাহলে আমার তো গুনাহ হবে, তার সাথে সাথে যতজন আমল করবে, যতজন আমার বলার কারণে আমল করবে, আমল করে যে গুনাহ হবে তাদের সবার গুনাহর ভাগ আমাকেও ভোগ করতে হবে। কত বড় কথা! এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, বাঁচতে হবে। তাহলে আমাদের এই গুমরাহি কুফরি এই শিরকের যে উপকরণ এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে ইনশাল্লাহ। এই বিষয়টা আবার সমাপ্ত করা হবে আগামী সপ্তাহে, বিশেষ করতে যেহেতু আমাদের সময় সংকীর্ণ এসেছে, নাজানের সময় হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন সেই কুকুরের এবং যাবতীয় এসব গুণা থেকে, আল্লাহ আমাদের মাফ করে দেন। আমরা সমস্ত মুমিন মুসলমান যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক জানার, হকের উপরে সুপরিচিত থাকার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল জানার, বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। أستغفر الله لي ولكم ولسائر المسلمين، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. إذا سمعت فريق وتسرد في كنو بجيش أتاكي